প্রকাশিত তার মধ্যে ক্ষীরোদচারী থাকে। আর ওই বৃন্দাবনের যে পরিশিষ্ট সেই দীপকালীন মহাপ্রভু লীলা অবতার লীলা,
সেটা ওই গোলক বৃন্দাবন,
একদিকে বৃন্দাবন গোলক ধামনি নিজধাম। নিজধামনি কেন বললেন, নিজের যে খাস করে মা যশোদা, নন্দ বাবা, সুবল সুদাম ইত্যাদি এবং গোপীগণ, গোকুলের দলিতা বিশাখা চিত্রা ইত্যাদি, পদ্মা সদ্যা ইত্যাদি, আর তার মধ্যে দুজন প্রধান চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধিকা, তার মধ্যে শ্রীমতী রাধিকা স্বয়ং তাহা অন্তরঙ্গা শক্তির অন্তিম প্রকাশ। এই সমস্ত পরিকর নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু করছেন, সবসময় আনন্দে সে বিভ্রত বৈশা হয়ে ওই ধামনিতে নিত্য প্রকাশিত আছে। সত্যম, সত্য মানে দেবতারা তাকে প্রণাম করেছিল কি সত্যম স্ত্রী সত্যম সত্যে সত্যাত্মকম স্ত্রী সত্য সত্যের যোনি তা থেকে সত্য প্রকাশিত হয়েছে। এরকম হতে সত্যকে ওই কৃষ্ণ যে গর্ভেতে আছেন তাহাকে প্রণাম করে সত্যস্বরূপ কৃষ্ণ। এই জন্য সত্যম পরম ওই অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকিতাং জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম, এই পূর্ণ ব্রহ্ম পরম ব্রহ্ম এই কৃষ্ণ। এই সব লোকগুলিকে নিয়ে কোথায় বাস করছেন, গোলোকেতে বাস করছেন, এখানে তো স্বকীয় ভাবেতে ঐশ্বর্য প্রকাশিত ইনি ভগবান। এখানে গোলোকেতে গোলোক হচ্ছে গোকুলের প্রকাশ বৈভব, হ্যাঁ গোকুল হচ্ছে মূল অথবা ব্রজ বৃন্দাবন, তাহার বৈভব হচ্ছে গোলোক। যেরকম হয় কৃষ্ণ মূল, আর কৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছে বৈকুণ্ঠ নারায়ণ ইত্যাদি অথবা ওইরকম ভাবে ঠিক। ওখানেতে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করেন স্বকীয় ভাবেতে, ঐশ্বর্য সম্পন্ন হয়ে ওখানে যান। মথুরাতে স্বকীয় এবং ঐশ্বর্য এবং মাধুর্য দুটাই আছে, এবং বৃন্দাবনেতে ঐশ্বর্য থাকলেও মাধুর্য ধর আস্থা।
আরে বসুদেব ঐশ্বর্য
ভগবান যদি একটা ড্রামের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে জল তার লবণাক্ত হয়ে যাবে তো, আর দশ হাজার মন লবণ যদি হরদ্বারে গঙ্গাতে ফেলে দেওয়া হয় তাহলে জল তার লবণাক্ত হবে কি হবে না? মাধুর্য অত বেশি দ্বার ব্রজেতে, সেখানে আশ্চর্য ওখানে কোন পাত্তাই পায় না, কিন্তু থাকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপমা দিয়েছেন, দশ মন দুধ কি এক মন দুধ একটা বড় লোহার কড়াইতে গরম করা ফুটানো হচ্ছে, তার মধ্যে একটু ছোট খড় শুকনো ফেলে দেওয়া হচ্ছে, সেটি নিচে পড়ে আছে দেখা যায়, যখন তাপ হচ্ছে যখন তখন নিচের দুধটা যখন উপরে আসে তখন ওর সঙ্গে সঙ্গে উপরে আসে আবার ছট করে চলে যায়। ওইরকম আছে বৃন্দাবনেতে ব্রজেতে ঐশ্বর্যতা আছে, যদি ঐশ্বর্য না থাকে তাহলে ভগবতাই থাকবে না, তখন একটি ঐশ্বর্য আমাদের মধ্যে নাই, না আমাদের মধ্যে কোন ঐশ্বর্য নাই, কারণ আমার তো ভগবতা। আর আমরা আমাকে আমার মা আর বাপ খুব ভালোবাসে, তাহলে তাহাকে বাৎসল্যরস বলা হবে কি? বাৎসল্যরস কি এক স্ত্রী আছে তাহার পতিকে ভালোবাসে না, কি একটা প্রেমিকাকে ভালোবাসে না, নায়িকাকে ভালোবাসে না, তো পরস্পর ভালোবাসা তাহাদের কেউ রস হবে, তত মধুর রস হবে না। কিন্তু ঐশ্বর্য যদি থাকে কৃষ্ণ যেরকম অঘটন ঘটন পটিয়েছি শক্তি, আর তার মধ্যে যদি মাধুর্য হয় তাহলে মাধুর্য হবে, নচেত মাধুর্য হবে না। এই জন্য ঐশ্বর্য প্রকাশিত হোক আর নাই হোক, লীলাকে নর লীলাবৎ ভগবানের যে লীলা প্রকাশ তাকে মাধুর্য বলে। ভালো করে আবার বুঝ, ঐশ্বর্য প্রকাশিত হোক আর নাই হোক, কিন্তু নরলীলাবৎ নরলীলাকে অতিক্রম যে লীলা করে না তাহাকে বলে মাধুর্য লীলা। আর ঐশ্বর্য থাকুক আর না থাকুক, ঐশ্বর্য ভাব প্রকাশিত হলে তাকে ঐশ্বর্য লীলা বলে, কিন্তু ঐশ্বর্য থাকবে মাধুর্য থাকতে পারে একের দ্বারা আচ্ছা হয়ে যায়। এই জন্য বলে ধামনা সে এই সমস্ত নিত্য পরিকরণকে নিয়ে যিনি লীলা বিলাস যেখানে করছেন সবসময় তিনি সত্যম পরম, যেরকম একটা উদাহরণ দিয়েছেন যশোদা দেবী কৃষ্ণকে বাঁধছেন, হ্যাঁ দু আঙ্গুল কম পড়ে যাচ্ছে, আরো দড়িয়ানো আরো দড়িয়ানা হলো, আরো সমস্ত গোকুলের দড়িয়ানা হলো, কৃষ্ণের কোমরও এই মাত্র কিঙ্কিনি বাঁধা আছে, ওটা ভাঙছে না অর্থাৎ বাড়ছে না, কোমরটা কম হচ্ছে না আর দড়িগুলি লম্বা হতে চলে যাচ্ছে, কিন্তু যতবার বাঁধছেন ওই দু আঙুলটা কম পড়ে যাচ্ছে। এই লীলাটা কি হল? ঐশ্বর্যময় লীলা। যশোদা দেবী দেখছেন তখন হায় আমার ছেলেটাকে বাঁধতে পারলাম না, তখন তাহার ইষ্টদেব গৃহ দেবতাকে বলছে প্রভু হে নারায়ণ আমার লজ্জা আজকে তুমি রাখো, এই আমার কোপ থেকে জন্ম নিয়েছে আর তাকে আমি বাঁধতে পারলাম না, হায় আর ওই গোপীরা তাহার যে সখীগণ ওই যে সখী এখন কিরকম তালিবাজি আহা আছে, চোখে থেকে জল এসে গেল, মুখ বিবর্ণ হয়ে গেল, দেখো সখী ব্রহ্মায় লালাকে তো বন্ধন এখানে তুমি কি বাঁধবে, ঠাকা চিৎকারিও করছে আর আমি কাঁদছেন, আবার মুখে একটু হাসি যে ছেলেটাকে এদের সামনে কিরকম হয় আমি কাঁদি, একসঙ্গে তো কত রকমের ভাব এখানে প্রকাশিত, কৃষ্ণের সেই ভাবগুলিকে আস্বাদন করছেন, এখানে ঐশ্বর্য পূর্ণ মাত্রাতে প্রকাশিত হল। তারপরে যখন কৃষ্ণ বাঁধা হয়ে গেলেন আর তারপরে গাছটা ভেঙে গেল আর তখন নন্দবাবা এসে তাকে কোলেতে নিলেন আর তাকে চুপ করাইলেন, কৃষ্ণকে বাড়িতে আসলেন কৃষ্ণ বলদেবকে নিয়ে, যশোদা মা বাড়িতে গিয়ে কাঁদছেন, কৃষ্ণ বাবা কাছে থাকবে, কৃষ্ণ বলছে যে আর আমি মার কাছে যাব না, হাসে আমার ছেলে মার কাছে আসবে, কিন্তু অত সাহস নাই যে যাই ছেলেকে নিয়ে আসবে, সারাদিন খাওয়া দাওয়া হলো না কারো বাড়ি, নন্দবাবা একটি মিস্ত্রি আর ধারস দুধ কৃষ্ণকে আর বলদেবকে খাওয়াইলেন, আর ওইখানে সন্ধ্যার সময় বসে আছেন, স্নান করাইলেন, সব কিছু হল, কৃষ্ণ তো যাবে না, তখন উপানন্দের পত্নী রোহিণী মাইয়া আর আসব বৃদ্ধা ওখানে গেল, বলদেব সঙ্গে নিয়ে গেল, বলদেবকে রোহিণী মামুকে ধরিয়া তো, তখন বলদেব ছোট বাচ্চা তো ওই নগ্ন অবি আড়াই তিন বছরের খুব বলবান, কৃষ্ণকে ঝাঁপতে ধরেছে, কৃষ্ণ এমন একটা টান দিয়ে দিল ছাড়তে যে কোথা বলবে, আর বাবার কোলেতে গিয়ে বসে পেল, তখন রহিমাজি এরকম তো আসছে না, বলছে বাবা তোমার মা যে তোমার জন্য কাঁদছে মার কাছে যাবি না, আরে থাকবে কার সঙ্গে রে, বাবার সঙ্গে থাকবো, খাবে কি দুধ আর মিশ্রি খাবো, শোবে কার কাছে তো বাবার কাছে, খেলবে কার সঙ্গে তো দাউ সঙ্গে, মার কাছে যাবি না আসে না, আর মার যদি তোমার জয়সি আরাম হয়ে যায় তাহলে জয়সি আরাম বুঝো তো ডাকতাম তখন কৃষ্ণ মা 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 বলে ডাকতেন আর ক্রন্দন করতে লাগলো। যখনই মা বলে যখন হাত তুলল যে সে মায়ের কাছে যাব তখন বাবু দেখো তো এতক্ষণ আমার কাছে ছিল আর একটু সামান্য শুনেই মা মা বলে ডাকছিলাম। তখন নন্দ বাবা কাঁদতে লাগে মা যখন যত যারা সব দেখেছি তারা কাঁদতে লাগে আর কৃষ্ণ রোহিণী কোলেতে চলে গেল। যেরকম হয় গাভী ডাকার মারে বসতের জন্য ওই রকম হয় যশোদার ছেলেটা একটু কাঁদছিল তাহার কোলে তাহাকে বসিয়ে দিলেন। তখন আর জোর করে কাঁদতে লাগলেন কৃষ্ণ কাঁদতে লাগলেন সব মেয়েরা কাঁদতে লাগলো। তারপরে কিছুক্ষণ কাঁদতাম না থামুয়া পরে আর রান্না করলেন রোহিণী মা। বাবাকে ডাকা হল নন্দ বাবা আসলেন দুজনকে একজন বাঁয়ে একজন দাহিনে দাহিনে বলদেব আর বাঁয়ে কৃষ্ণকে রেখে আর তার নিজে হাতে থেকে দুজনকে খাওয়াইলে দু চার গ্রাস নিতে খেলেন আর হাত তার ধুইয়ে যশোদার কোলেতে তিনি দিয়ে তখন এরা সব মিলে যশোদারকে খাওয়াইলেন অল্প স্বল্প। তারপরে আবার এমন প্রীতি হল যে ওই যে ঐশ্বর্যে দেখেছিলেন ইনি ভগবানের মতন কেউ বাঁধছে না ওগুলি কোথায় চলে গেল ফিরে। এই জন্য ঐশ্বর্যে থাকলে মাধুর্য এত প্রবল যে আশ্চর্য তার থাকা সত্ত্বেও এই নরলীলাগত ভাব সেখান থেকে প্রবল হয়ে থাকে এর নাম হচ্ছে মাধুর্য। এই সমস্ত লোককে নিয়ে সব ধামনা সবসময় নিত্য ওখানে প্রকাশিত আছেন সেই ধামটা কিরকম আর প্রভু কিরকম সত্যম পরম ধীমহি তাহাকে আমি নমস্কার করি।
জ্ঞানবীজন শলাকা চক্ষুরুন্মীলিত জিন তৈ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরস্তুতে। হে কৃষ্ণ করুণা দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সপ্ত কাঞ্চন গৌরাঙ্গে বিশুভান সুতে দেবী সুমান হা দেবী কাশীধর গদগদয়াদ্যবাচা জাতি নিপত্ত ভোগ দন্ডবত উদ্ভটান অস্যা প্রসাদমবুধত্তা গান্ধর্বিকে অঙ্গশ্যামলি মুখতাভিরভিত মন্দে কৃতেন্দে বরম যদ্দুগরোচ সংবিদসংপট্টম্বর বৃন্দারণ্য নিবাসিনম হৃদিলসদ্দামাভিরামোদরম রাধাস্কন্দ নিবেশিত জলভুজম ভক্ত্যা বিহীনাপরাধল কৃত্বাচ্চ কামাদিতরঙ্গমধ্যে কৃপাময়ীং তং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় বৈরাগ্য যুগ ভক্তির সংশয়ত্নম অপায়ন মানুভেক্ষু মন্দম কৃপাম্বু গিরিজা পর দুঃখ দুঃখে সনাতন শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং জেন লোকলে জেন রূপহ কদা মহিয়ম দদাসি। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়নো বিরহ কাতরিয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া সর্বোভিনেদু তং সর্বভূত হৃদয়ং মুহ্যামি।
ছন্দ, প্রথম শ্লোক। সংক্ষেপে প্রথম শ্লোকে জন্মাদশ শ্লোকে একটু ব্যাখ্যা করে, একদিন হলো না দুদিন, এখন যুগোস্বামী সাধারণভাবে অর্থ করেন যে একটা রসভাবেতে বর্ণন করেছেন, মধুর রসভাবেতে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেরকম হয়েছে আবার একটি অর্থ করেছেন, সেই সম্বন্ধে সাধারণভাবে আমরা একটা পর্যায়ে আলোচনা করব। এর মধুর পর যে ব্যাখ্যা ওটা দু রকমের বলকি তিন রকম বললেন, সাধারণভাবে এবং বিশেষ। তার মধ্যে আমরা যুগোস্বামীর বিচার একটু দেখব, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আমরা বিচার দেখব। প্রথমেই বলছেন এই শ্লোকের ব্যাখ্যা করবার পূর্বে যে শ্রীমদ ভাগবত হচ্ছে আর রসগ্রন্থ, নিগম কল্পতরু ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম শিব ভাগবতম রসমালয়ম মুহুরহো
রসিকা
রসিকা
গুলি ভাবহু
ভাউ। হে রসজ্ঞ এনু ভাউক জন, শ্রীমদ ভাগবত রসগ্রন্থ কান দ্বারা তোমরা পান কর, পান করে বলছেন, তো পান কানের দ্বারা এর হবে। এখানে যে রসজ্ঞা রসিকা আর ভাউকা, ভাগবতের রস এরাই আস্বাদন করে, আর বাকি জগতের যাহারা আছে কেউ এইরকম ভাবে রস আস্বাদন করবে। রসজ্ঞা মানে রসের জ্ঞান যাহার আছে, আর ভাউকা জ্ঞানই শুধু নয়, রস ভাবনাতে যারা চতুর তারা হচ্ছে ভাউ। একজন হচ্ছে জ্ঞান, রসিকা শব্দের বিশ্লেষণ করে বলছি যারা উত্তম ভাগবত তারাই রসিক হবে আর তারাই ভাউক হবে। অন্তত যাহাদের শ্রদ্ধা তদুপরি নিষ্ঠা রুচি আসক্তি ভাব উৎপন্ন হয়েছে, এখানে একটা বিচার আছে যে বিল্ব মঙ্গলকে বলা হয়েছে সাধক, এর নিচে পর্যায়কে সাধক বলা হয় নাই। বিল্ব মঙ্গল কোন স্থিতিতে আছে, বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন, চোখটা তার ফুটে গেল, কৃষ্ণ তার লাঠি ধরে নিয়ে গেলেন, আর যখন কৃষ্ণ কর্ণামৃত এইসবগুলি বলছেন যাকে চৈতন্য মহাপ্রভু রসাস্বাদন করেন, যার কখনো কখনো বাহ্য জ্ঞান প্রায় তাহার সবসময় বাহ্য জ্ঞান শূন্য, এরকম ব্যক্তিকে সাধক বললেন। এর নিচেকে সাধকই বলা হলো না। সে তাৎপর্য কি? তাহলে আমরা কোন পর্যায়েতে পড়বো কি তোমরা কোন পর্যায়ে? তাহলে আমরা কি
সাধকাভাস?
কেন যারা হরিনাম করছে, এক কৃষ্ণ নাম যদি করে তাহলে তাকে মনে মনে আদর করবে, আর নিরন্তর কৃষ্ণ নাম করছে তখন তাকে কি করবে? দণ্ড প্রণতিপূর্বক মনের দ্বারা আদর করবে। আর যাকে দেখলে কৃষ্ণ নাম নিজে থেকে স্ফূর্তি হয় তখন তাকে উত্তম ভাগবত বলে জ্ঞান করে, তাকে মনে মনেও প্রণাম করবে, দণ্ড প্রণাম করবে, আর সেবার দ্বারা তা সেবা করবে। আর এ থেকে আর একজন পর্বা লাগে, ওটাকে নিন্দা আদি শূন্য, নিন্দা আদি শূন্য, অষ্টকালীয় লীলা ইত্যাদি সব আর সর্বথা নিপুণ, সবসময় কৃষ্ণের স্ফূর্তি হচ্ছে, এইরকম হয়ে যা ভাব প্রসঞ্জনা। তাদেরকে হৃদয়ের বন্ধু জ্ঞান করে সম্পূর্ণরূপে তাহার পাঁচ পদ্মীতে আত্মসমর্পণ করে তাহার সেবা করে সর্বক্ষণ। এই চার রকমের ওখানে কথা বলেছি। তার নাম করবে তার বৈষ্ণব বলতে হবে কিনা? অনর্থ থাকলেও বলতে হবে। যারা নিরন্তর নাম করছে তারাও বৈষ্ণব, যারা যাকে দেখলে কৃষ্ণ নাম আসছে ওরাও একজন, আর উপরের থেকে যারা ভাগবত। কিন্তু যথার্থ বৈষ্ণব বলতে ওই অধিকারী উত্তম। আমি এদের মধ্যে কিছু গোলমাল আছে, কিছু অনর্থ রয়েছে। যেখানে উত্তমা ভক্তির কথা হয়েছে, অন্য অভিলাষে তা শূন্যম, জ্ঞান কর্ম আদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই উত্তমা ভক্তির সাধক হচ্ছেন বিল্লমঙ্গল না, আর আমরা হচ্ছি কি? আমি উত্তমা ভক্তির নয়, অন্যাভিলাষিতা রয়েছে, জ্ঞান কর্মের ভাব কিছু আছে, নিরন্তর আনুকূল্য ভাবেতে নিরন্তর অনুশীলন বি হচ্ছে না, এই জন্য আপনি আমরা ওই রকম আপনি সাধক হতে পারিনি যেরকম বিল্লমঙ্গল প্রভৃতি হয়েছে। এই জন্য উত্তমাধিকারী যারা আছে, উত্তমা ভক্তির অনুশীলনকারী যারা আছে, তারা হচ্ছে যথার্থ সাধক। ওদের মধ্যে ওরা কিসের সাধক? উত্তমাধিকারী ও উত্তম উত্তমা ভক্তির, যাতে প্রেম সহজে প্রাদুর্ভূত, শুধু প্রেমের অপেক্ষা করছে, ভাব পর্যন্ত হয়েছে,
ভাবভক্তি আছে,
ভাবভক্তি হয়ে গেছে, ভাবভক্তি তাহার যে প্রাপ্ত হয়েছে প্রেমের। উত্তমা ভক্তি হচ্ছে প্রেম, নিরন্তর কৃষ্ণ অনুশীলন হবে, জ্ঞান কর্ম একেবারে নাই, কোনো অনর্থ নাই, অপরাধ নাই, সবসময় কৃষ্ণ ভাবনা করছে, নিরন্তর কৃষ্ণ অনুশীলন, ওরা হচ্ছে প্রেম। ও ছাড়া উত্তম ভক্তির কেউ অধিকারী হবে না।
আসক্তি পর্যন্ত গেলে সাধক বলা যাবে
না। আমাদের মধ্যে কোথাও হচ্ছে সঙ্গ সিদ্ধা ভক্তির অধিকারী, কোথাও হচ্ছে
আরোপ সিদ্ধা,
আরোপ সিদ্ধার হয়ে যাচ্ছে, কোথাও কর্মজ্ঞান মিশ্রা ঔপাধিক ভক্তির হয়ে যাচ্ছে, কোথাও কিছু হয়ে যাচ্ছে। আরে সে তো বললাম তো, সেই তাহলে আর এইগুলি ছুটে যাচ্ছে, ওগুলি তোমরা তাহলে ওইগুলি ব্যাখ্যা করতে আবার আধ ঘন্টা লেগে যাবে, এইগুলি ছুটে যাবে। মোটামুটি বুঝালো, সঙ্গে সে ভক্তি স্বরূপ সিদ্ধা নয়, স্বরূপ সিদ্ধা ভক্তি হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম, জ্ঞান কর্ম আদি অনাপ্রথম, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অথবা সাধু সঙ্গ
নাম কীর্তন
ভাগবত ভাগবত, এই যে পঞ্চধা অথবা ত্রিধা
শ্রবণ কীর্তন স্মরণ
অথবা একধা
নাম
কীর্তন, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। এর সঙ্গেতে ভক্তি স্বরূপ সিদ্ধা নয়, অথচ তার সঙ্গেতে তাকে ভক্তি বলে। যেরকম হয়েছে গুরুপাদ পদ্ম আসছে, তিনি উত্তম ভক্ত, তার সঙ্গে ভও জানে না, তার সঙ্গে আসছে, আর কতগুলি কনিষ্ঠ অধিকারীও আছে, কতগুলি মধ্যম অধিকারী ওই গুরুদেবের সঙ্গে। তখন দূর থেকে লোক বলছে এই মহাভাগবতগণ আসছে। সব বলি মহাভাগবত নাকি? উনার সঙ্গের দ্বারা ওটাকে বলা হচ্ছে লক্ষ্য করছে। তার মধ্যে ভাগবত মহাভাগবত একজনই গুরু আছে, আর বাকিগুলি তার সঙ্গের দ্বারা ওটাকে হয়ে যাচ্ছে। যজ্ঞেতে আহুতি দেওয়ার সহা করা এইটি যজ্ঞ, নিজেকে আত্মসমর্পণ। আর ওই উঁচা আনা, পাতা নিয়ে সেগুলি বান্ধা, বেদি করা ইত্যাদি, পুরোহিতকে ডেকে নিয়ে আসা, এগুলি যজ্ঞ নাতে, তথাপি সঙ্গের দ্বারা এটা সিদ্ধ হচ্ছে, এইটাকে বলে সঙ্গ সিদ্ধা। যেরকম ভাবেতে ওই দিনে বলেছিলাম, কৃপালু, অকৃদ্রোহ, মৌনী, সত্য,
নির্দোষ,
দোষ, বাদান্য, এই সবগুলি হচ্ছে ওর মধ্যে থেকে একটা কৃষ্ণের অনন্য স্মরণ বাদে আর যদি উলিল ওটা না যা থাকে, কৃষ্ণকে স্মরণ বাদ দিয়ে দ, তাহলে ওগুলিকে ভক্তি বলা হবে? ওই কৃষ্ণকে স্মরণ সঙ্গে থাকার জন্য তাকে সঙ্গ সিদ্ধা বলা হবে, এগুলি ভক্তি নয়, সব সিদ্ধা ভক্তি নয়। কেউ খুব দানি, কেউ বাদান্য, কেউ গুণী, কেউ পরোপকার করে, এই সবগুলি ভক্তি। এই জন্য ওই কৃষ্ণকে স্মরণের সঙ্গে এইগুলি থাকাতে 25টি গুণ কেউ ভক্তি বলে দিয়া, এটা হচ্ছে সঙ্গ সিদ্ধা। আর আরোপ সিদ্ধা মানে আরোপ করছে মানে কর্ম মিশ্রা, কর্ম অর্পণ, যত করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি তৎ যৎকৃত। এই বাগান করা কোনটা ভক্তির মধ্যে পড়ে? কোনটা ভক্তির মধ্যে? গরু পালন কর, এটা কোনটা ভক্তির মধ্যে? মকান তৈয়ারি কর, ফুল বাগান লাগাও, এটা কোন ভক্তির মধ্যে? যদি অর্চনের মধ্যে নয়, তবে যদি এখানকার পুষ্প নিয়ে গিয়ে ঠাকুরকে লাগাও আর গরুটাকে দুধ দুয়ে আর ঠাকুরকে যদি লাগানো হয়, তাহলে এটা আরোপ হল, এটা ডাইরেক্ট ভক্তি, সাক্ষাৎ ভক্তি নয়, বহু দূর থেকে লক্ষ্য করছে আর সমর কীর্তন করছে হরে কৃষ্ণ একবার ডাইরেক্ট হয়ে গেল। আর ওটাকে নিয়ে এসে লাগাইতে হবে, অর্পণ করতে হবে, তারপরে ওটা হবে। এই জন্য ওগুলি কর্মমিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা, ওই সবগুলি ভক্তি।
আরোপের প্রতিশব্দ কি হতে পারে?
ওই যে বললেন না, অর্পণ,
অর্পণ
করছে। একটা কেউ কাপড় বুনল, যখন বন্ধ বুনছে কিছু না, যদি নিয়ে চাচ্ছে এই ঠাকুরকে একটু করিয়ে দেবেন তো সেবা করিয়ে দেবেন, নিজেকে অর্পণ করলো না, ওই কাপড়টাকে নিয়ে দিয়ে ফলটাকে অর্পণ করছে, নিজেকে অর্পণ করছে না। যদি নিজে অর্পণ করে দিত তাহলে যা করতো সেই সবগুলি ওটা হয়ে যেত। তথাপি একটু দূর থেকে হচ্ছে, ডাইরেক্ট শ্রবণ কীর্তন বিষ্ণুর সঙ্গে সম্বন্ধিত অথবা বিষ্ণু সম্বন্ধীয় তদীয় সঙ্গে সম্বন্ধিত হচ্ছে। এইগুলি আমি শুদ্ধা ভক্তি, উত্তমা ভক্তি, এরা সাধক। আমরা সাধক হচ্ছি বটে, কিন্তু অভি অনর্থ অপরাধ ইত্যাদিগুলি থাকা জরুরি। আমার অভি কর্মমিশ্রা, জ্ঞান মিশ্রা ভক্তির অথবা ঔপাধিক ভক্তি, সঙ্গ সিদ্ধা ইত্যাদির আমরা অভিশাধ অভিশুদ্ধ হচ্ছে। আর ওরা হচ্ছে উত্তম ভক্তির সাধক, বিল্লমঙ্গল প্রভৃতি অথবা চৈতন্য মহাপ্রভু পরিকর রূপ সনাতন ইত্যাদি। যদিও তাহারা নিত্য সিদ্ধ কৃষ্ণ পরিকর, কিন্তু লীলাভিনয় করে যে দেখিয়েছে ওরা উত্তম ভাগবতের করে, কৃষ্ণ অনুশীলন ছাড়া আর তাদের কিছুই না, যা করছে সবগুলি কৃষ্ণ অনুশীলন। কি করছে? গ্রন্থ লেখান মানে কি? কৃষ্ণের গুণ বর্ণন করা, তবু ভগবত ভক্তগণের বর্ণন, নাম স্মরণ করছে, লীলা স্মরণ করছে, ওইগুলি ধামেতে পরিক্রমা করছে, সংখ্যাপূর্বক নাম গান, নিদ্রাহার বিহার কাজ বিজিত উচ্চাসন্ত দিন অংশ, এগুলি রাধা কৃষ্ণ গুণস্পতে মধুরিমা আনন্দে সম্মোহিত বন্দে বিশ্বনাথ। এদের মধ্যে কোনটা আছে? সঙ্গ সিদ্ধাও নাই, আরোপ সিদ্ধাও নাই, একেবারে শুদ্ধ, তার মধ্যেও আবার রাগানুগা ভক্তির সাধকেরা বিল্লমঙ্গল ইত্যাদি ও থেকেও সৃষ্টি। আমরা পিছিয়ে এরকম হয়, আমরা ওই রকম যদি সাধক হতে চাই তো ওই রকম ভাবে সে যতদিন না পড়বেন দিনহীন অকিঞ্চন হব ততদিন পর্যন্ত আমাদের বহু রকমের অবস্থা। ওই রকম অধিকারীগণ যারা রসিক, রসিক মানে কি রতি উৎপন্ন হয়েছে ভগবানের, স্থায়ী ভাব ভগবত কৃপাতে উৎপন্ন হয়েছে। স্থায়ী ভাব মানে কি পঞ্চরসে যে পাঁচটির মধ্যে কোন একটি ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে গেছে আর সে পাল্টাবে না, আর তারপরে তারা ভাব তারপরে অনুভাব সাত্বিক এবং ব্যভিচারীকে একটু মিলিয়ে নিয়ে রসের যোজনা করতে পারে। জ্ঞান অলগ অলগ জ্ঞান হলে হবে না, জল আছে, চিনি আছে, কর্পূর আছে অথবা কেওড়া ইত্যাদি আছে, সব দই আছে, সব কিছু আছে, অলগ অলগ আমার জ্ঞান আছে। এরকম একটা কুশল লোক চাই যে কোনটি মাত্রাতে কত মাত্রাতে কোনটা জিনিস দিতে হবে। এক ফাটাক জল তার মাঝে দু কিলো চিনি দিয়ে দিব, আর তার মাঝে পাঁচ কিলো দিয়ে দিলাম গোলাপ জল, আর ওরকম কিছু আরো দিয়ে হবে কি? যারা এ বিষয়তে অভিজ্ঞ কত পরিমাণ এতে কি কি জিনিস দিলে হবে, আর তারপরে তাহারা মিলিয়ে দিতে পারে রসাল, তাহলে ও রস রসিক হবে, এমনই হবে। রসিকের আবার কতগুলি লক্ষণ আছে, বলছে না শান্তি বিরক্তি তখন মুঝে ভাবের অঙ্কুর দাবি হয়েছে, ভাব আমি পুরা হয়নি, তারপরে ধীরে ধীরে বড় হবে এইটা বলি লক্ষণ। তারপরে ভাব কা অর্থাৎ রস যোজনা, এই পাঁচটি সামগ্রীকে নিয়ে যোজনা করে নিতে পারে। এইরকম ভাবে ভাউকগণ যাহারা আছে, অভিসিদ্ধি হয় না, প্রেম হয় নাই, অথচ এই সবগুলি হয়েছে, তখন তার সে ভাউক হবে। এইরকম হয়ে যাহারা আছেন তাহারা শ্রীমৎ ভাগবতের রসিক ব্যাখ্যা শ্রবণ করে ধারণটা পরম আনন্দিত হবে, নচে তার অর্থ সাধারণ ভাব যে জগতের সৃষ্টি যার কাছে থেকে হয়, স্থিতি হয়, প্রলয় হয়, এইসব বিষয়েতে যিনি অভিজ্ঞ, যে যে জ্ঞান বিজ্ঞান রহস্য ইত্যাদিকে ব্রহ্মা হৃদয়েতে বিস্তার করেছিলেন যাতে ইন্দ্র প্রভৃতি সূরীগণ দেবতাগণ মোহিত হয়ে যায়, আর যাহার সৃষ্টিতে তেজ বাড়ি
মাটি
আর মাটিতে পরস্পর বিনিময় ইত্যাদি করে দিয়ে ওর মধ্যেই থাকছে, অসত্যকে সত্য মনে করছে, আর এইসব করেও যে যিনি নিরস্ত হুকম মায়া ইত্যাদি থেকে দূরে সেইন ধামেতে প্রিয় ধামেতে অপ্রাকৃত ধামেতে পরম সত্য রূপে তিনি নিত্য বিরাজমান, সেই কৃষ্ণকে আমি ধ্যান করি, এই সাধারণ অর্থ বল্লভাচার্য প্রভৃতি অন্য হনুমত ভাষ ইত্যাদিতে কি অন্য যতগুলি আছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জীব গোস্বামী বাদে যতগুলি ব্যাখ্যাকার হয়েছে তারা সাধারণভাবে ওই অর্থ দিয়েছে। যারা ওই রকম হতে রসিক এবং ভাবু তাহাদের দ্বারা শ্রীমদ ভাগবত পান করা হবে, অন্যের পক্ষে ওটা সম্ভব হয় না। এই জন্য বিশ্বনাথ প্রথমে জীব গোস্বামী এবং পরবর্তীকালে আরো তার মধ্যে কিছু রসাল করে দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে টিকা করেছে, তার মধ্যে প্রথম যে গোস্বামী ক্রমসন্দর্ভেতে যে বর্ণন করছেন, আমরা প্রথমে বলে আর তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটু সামান্য ভাবতে গ্রহণ করেন। শ্রীমদ ভাগবতে জীব গোস্বামী তিনটি টিকা আছে। প্রথমে সনাতন গোস্বামীর যে বৃহৎ বৈষ্ণব তোষিনী, ওটাকে সংক্ষেপেতে লিখেছেন কেবলমাত্র দশম স্কন্ধ, আর পড়ছি না। তাকে বলে বৈষ্ণব তোষিনী, বৈষ্ণবগণকে তোষণ করে, আর জীব গোস্বামী তাহাকে অনুগমন করে। সংক্ষেপেতে যে লিখেছেন তারপরে লঘু বৈষ্ণব তোষিনী। শ্রীমদ ভাগবতের উপরে জীব গোস্বামী যে পূর্ণ টিকা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহাকে বলে ক্রমসন্দর্ভ। ক্রমসন্দর্ভ, ক্রমসন্দর্ভ দুটি, বৃহৎ ক্রমসন্দর্ভ আর লঘু ক্রম। লঘু ক্রমসন্দর্ভটা সকলেই আরোপ করে জীব গোস্বামী, কিন্তু কেউ কেউ বলে যে অন্য লোকে তার উপরে আরোপ। আমরা ক্রমসন্দর্ভ অর্থাৎ বৃহৎ ক্রমসন্দর্ভ থেকে এই শ্লোকে সেই রকম যে সাধারণ একটা ব্যাখ্যা প্রথমে আমরা করি। তিনি বলছেন যে জন্মাদর্শ যত, এই শ্লোকে তিনি বলছেন ধামনা সেন সদা নিরস্ত কহুকম সত্যম পরম ধর্ম। ধামনা সেন কি তার ধাম? মথুরা, দ্বারকা এবং এই তিনটি ধামেতে সেন আছে তো, নিজের সেন, সেন মানে তাহার নিজস্ব, এই নিজস্ব তাহার ধামটা হচ্ছে তিনটি, দ্বারকা মথুরা এবং বৃন্দাবন ব্রজমন্ডল। সবসময় এইখানে তিনি বিরাজমান থাকেন। এর মধ্যে একটু অর্থ আরো করল, স্বরাট, রাট মানে বিরাজ, স্ব মানে নিজস্ব, নিজস্ব কি এই তিনটি ধাম। এই তিনটি ধামে সব সময় তিনি বিরাজমান আছেন, এই ধাম ছেড়ে দিয়ে কোথাও যান। তিনটি সম্বন্ধে লিখা আছে, দ্বারকাপুরীকে ছেড়ে কোথাও যান, আবার লিখা আছে মধুপুরীকে প্রত্যয় করে কোথাও যান, আর বৃন্দাবনম প্রত্যয় একম নগর ছেড়ে দিয়ে যান। তিনটাতে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং রূপ যে কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর বৃন্দাবনেতে নিশ্চিত বিরাজমান, ঐশ্বর্য মাধুর্য দুটাই প্রকাশিত যার মধ্যে, বসুদেব নন্দন বাসুদেব অথবা দেবকী নন্দন যেখানে নিত্য বিরাজমান সেই হচ্ছে মথুরা, এবং তার মধ্যে ঐশ্বর্য প্রবল বসুদেব দেবকীর পুত্র এবং সত্যভামা রুক্মিণী প্রভৃতির যে পতি, এর মধ্যে আরো একটু জোড় দিলে, আর তার মধ্যে পুত্র পৌত্র ইত্যাদি সব লোকে নিয়ে বিরাট ঐশ্বর্য ভাবে কখনো চতুর্ভুজ হয়ে যাচ্ছে। মথুরাতে একবার মাত্র চতুর্ভুজ, আর ওখানে এসে প্রায় চতুর্ভুজ থাকে, জন্মের সময়তে কৃষ্ণের চতুর্ভুজ হয়েছে, আর ওখানে প্রায় ঐশ্বর্য প্রধান এই তিনটি ধামেতে দিন বিরাজমান থেকে তাহা বিলাপ ইত্যাদি করেন। কোন সময়তে তাহার এই জগতে প্রাদুর্ভাব হয় না, কখন হয়? ব্যাপারে শেষে গোলোক নিত্য বৃন্দাবন ধামেতে মথুরা দ্বারকাতে থাকলে এই জগতে যে আয়ুর্ভাব তাহাকে এই জন্মাদি লীলা বলে। তো জন্মাদ্যত মানে কি, ওই যে লোকগুলো বৃন্দাবন মথুরা দ্বারকাতে থাকেন তা থেকে এই জগতে যে প্রকাশিত হন, এই জগতে যে প্রাদুর্ভাব তাহার হয় আবির্ভাব হয় ওইটাকে জন্ম আদি অর্থ, অর্থ মানে কৃষ্ণ, জন্মের পরে অন্য ভাবেছে অর্থাৎ সেবা বৃত্তির দ্বারা গোকুলে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে, বসুদেব ওখানে দিয়ে আসলেন, আমার দ্বারা এখানে সেবা হবে, সেবা কে করবে, নন্দ যশোদা ব্রজবাসীরা। এইটা হচ্ছে অন্বয়াদি ইতর তত্ত্ব, অন্বয়াদি অন্বয় ভাবেতে অর্থাৎ সেবা ভাবেতে গোকুলে যাচ্ছে, কিরকম তারা সেবা করছে, নয়নের পুতলি করে তাহাকে সেবা করছে, মানে যে যশোদা আনন্দ এবং ব্রজবাসী গণের প্রাণ শক্তি, এই ভাবেতে অন্বয় ভাবেতে সেবা করছে। আর ইতরত্ব এই অনুকূল ভাব ছেড়ে প্রতিকূল ভাবেতে অর্থাৎ কংস, কংস ইত্যাদিকে বঞ্চনা করবার জন্য, কংস চারুণ মুষ্টিক প্রভৃতিকে বঞ্চনা করবার জন্য তিনি কি করছেন, আবার ওখান থেকে এসে মথুরাতে আর দ্বারকাতে এই সবগুলি লীলা করছেন, এইগুলি সে ইতরত্ব। ওখানে অন্যায় ভাবেতে যে সমস্ত লীলা করেছে গোকুলে, মানে গোকুল ব্রজ বৃন্দাবন এই রাস প্রভৃতি সব কিছু এসে গেল, এগুলি হচ্ছে কৃষ্ণের অন্যায় ভাবেতে সেবা এবং অনুকূল ভাবেতে সেবা। আর অসুর মারণ ইত্যাদি কৃষ্ণের নিজের কার্য নয়, এইগুলি হচ্ছে ইতর তস্য এই সমস্ত লীলা করেছে। অর্থাৎ তারপরে বলছেন অভিজ্ঞ, অন্বয়াদি তরতস্য হল তো অভিজ্ঞ, অভিজ্ঞ আছেন। পূর্বেতে আমি অভিজ্ঞ শব্দের অর্থ বলেছিলাম যে অর্থেতু অভিজ্ঞ, অর্থাৎ সৃষ্টি প্রলয় ইত্যাদি যে কার্য এবং তাকে রক্ষা ইত্যাদি কার্য, এইগুলি বিষয়তে উনার ছাড়া আর কেউ অভিজ্ঞ নেই। কৃষ্ণ কেন যে সৃষ্টি হল, কেন যে প্রলয় হচ্ছে, কেন যে তার স্থিতি, কেন যে এইসব লীলা করছেন, এইসব বিষয়তে তার ছাড়া আর কেউ জানে না, এই জন্য অভিজ্ঞ বলেছিল। এখানে অভিজ্ঞ মানে ব্রজবাসীগণকে, মথুরাবাসীগণকে এবং দ্বারকাবাসীগণকে, বিশেষ করে মথুরাবাসী বৃন্দাবনবাসী গোপ গোপী গোবৎস গোকুলবাসী এইসব লোককে কিরকম হয়ে আনন্দ দিতে হবে, কিরকম হয়ে লীলা করে, আর তাদেরকে প্রেম সমুদ্রেতে সবসময় নিমজ্জিত করতে হবে, যেরকম হতে দামোদর লীলা তৃতীয় শ্লোক ইতিদৃক্ষ লীলাধি আনন্দ কুন্দে সখস্যম নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম নিমজ্জিত করতে হবে, মথুরাবাসীগণকে কিরকম করতে হবে, দ্বারকাবাসীকে কিরকম ভাবে করতে হবে, এই সব বিষয়তে পারদর্শী অভিজ্ঞ, পারদর্শী কিরকম। রুক্মিণীকে বিবাহ করে নিলেন প্রথম দ্বারকাতেই, বলি রুক্মিণীকে বিবাহ করলেন, বেশ আনন্দ সহকারে থাকতে লাগলেন, বুঝলি সে একটা প্রেম কলহ না হলে মিলনের আনন্দ হয় না, এই ঘেয়ে রোজ মা পরমান্ন খেয়ে রুচি হয়, একটু টক খেতে হবে, নিম বেগুন খেতে হবে, কোন দিন লাফড়া হলো, কোন দিন হলো, কোন দিন পরমান্ন হলো, এক ঘেয়ে খেয়ে তো ভালো লাগে, রিনিউ করতে হবে প্রেমটাকে। সুন্দরীকে ভারী আগুন লাগলো না, অভিজ্ঞ তো রসিক। এখন কিছু ভাবলেন ভেবে চিন্তা করে রুক্মিণী গৃহেতে গেলেন, তারপর দর্শক গেলেন, চামণ্ডুবাড়িতে লাগলেন, আর যে সবগুলি দাসীগণকে তিনি বাহিরে বাহার করে দিলেন, আজকে আমি সেবা করবো কৃষ্ণ,
একটু লজ্জার ভাব, স্মিত ভাব কার রুক্মিণী দেবী, এরকম ভঙ্গি করে তিনি দাঁড়িয়েছেন আর দেখছেন যাতে কৃষ্ণ প্রসন্ন একেবারে তিনি হয়ে যান। ওই সময়তে কৃষ্ণ কিছু গম্ভীর হয়ে বললেন, তুমি এত সুন্দরী, অত রূপবতী, এত গুণবতী, আমি কোথায় একটা নির্গুণ কালো, কোন গুণ নাই, তোমাকে সব জগতের লোক যত বড় বড় রাজা রাজকুমার চায়, আমাকে দিনহীন দরিদ্র লোক কেউ ছাড়া আর কেউ জানে না, কেউ চিনে না, এমন যে আমি অগুণী, রূপ সেরকম হয় না, অতএব তোমার যোগ্য আমি নেব, আমি অন্যায় করেছি তোমার করে, এখন তুমি বলো যাকে বলো তাকে আমি তোমাকে দিয়ে দেব, আমি নিজে যাও রথের উপর চড়িয়ে তোমাকে নিয়ে যাবো আর তার কাছে রেখে, যদি বলো যে সে আমি তো এখন তোমার বিবাহিতা, তোমা আমাকে কে নিবে, না যতগুলি আছে সব সালব শিশুপাল ইত্যাদি ওরা আমাকে নিচু করবার জন্য দেখাইবার, অপমান করবার জন্য, আর তোমার মতন সুন্দরীকে বিবাহ করে দিবে, যেরকম হয়েছে দ্রৌপদীর সঙ্গে অর্জুন ইত্যাদি বিবাহ হলেও জয়দ্রথ তাকে লীলাতে দেখেছে হরণ করেছে, আরো আরো সব লোক তাকে বিবাহ করতেছে, এই জন্য কোনো চিন্তা নাই আমি তোমাকে নিয়ে যাবো, তারা তোমাকে সাদরে গ্রহণ করো। রুক্মিণী শুনে একবারে হাত থেকে পাখা পড়ে গেল।